আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এখন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় শোনাবেন ভারতের সাম্প্রতিক খবরগুলো।
দিল্লিতে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তিস্তার জল নিয়ে আলোচনা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিমস্টেকভুক্ত রাষ্ট্রগুলোর বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। সম্মেলনের মধ্যেই তার সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্থির হয়েছিল বাংলাদেশের দিকে তিস্তায় জল সঞ্চয়ের জন্য একটি মহাপ্রকল্পে সাহায্য করবে ভারত, শীঘ্র পাঠানো হবে ভারতের কারিগরি প্রতিনিধি দল। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে সেই দলই দ্রুত পাঠানো নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাংলাদেশে নিত্যপণ্য রপ্তানি যাতে বাধাপ্রাপ্ত না হয় তা নিয়েও কথা হয়েছে দুপক্ষের মধ্যে। এদিকে বাংলাদেশকে তিস্তা জল দিয়ে দিলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবেন না, আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে গঙ্গার ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা, কিন্তু তারা তা 10-12 বছর ধরে দেখছেন না, ফারাক্কা ড্রেজিং করেনি। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয় তখন কথা ছিল বাংলাদেশে যে জল যাচ্ছে রাজ্যে যাতে মানে পশ্চিমবঙ্গে যাতে তাতে কোনো সমস্যা না হয় তার জন্য ড্রেজিং করা হবে, তা না করায় ভাঙনে অনেকবারই তলিয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কথায় ফারাক্কা চুক্তি রিনিউ হলে বিহারও ভাসবে। তার অভিযোগ, ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে কথা হলো কিন্তু রাজ্যকে জানানো হলো না, এটা খুবই দুর্ভাগ্যজনক। তিস্তার জলও দিয়ে দেবে বলছে কিন্তু বর্ষার জল দেখে গ্রীষ্মের জল ভাবা উচিত নয়, মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভাঙন যেটা হচ্ছে রোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, উপরন্তু আমাদের না জানি আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায়, আবার বলছে তিস্তার জলও দিও, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম এর ওর পরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে।
অন্যদিকে বোমা বুলেটের মধ্যে শান্তি আলোচনা সফল হতে পারে না। রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট পুতিনকে তিনি বলেছেন, শান্তি পুনরুদ্ধারের জন্য ভারত সব উপায়ে সহযোগিতা করতে তৈরি, ভারত সবসময় শান্তির পক্ষে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতি কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সংঘাতের সমাধানে আলোচনা এবং কূটনীতি একমাত্র, যুদ্ধ হোক বা সংঘাত বা সন্ত্রাসবাদী হামলা, প্রাণহানি হলে মানবতায় বিশ্বাসী প্রত্যেকই ব্যথিত হয় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হামনে যুদ্ধ নহি দিয়ে হাম সিনা তান করকে দুনিয়া কো কহ সকতে হ্যায়, হিন্দুস্তান নে যুদ্ধ নহি বুদ্ধ দিয়ে হ্যায়। জব মে বুদ্ধ কি বাত করতা হুম তো ইসকা মতলব হ্যায় कि भारत ने हमेशा पीस और प्रॉस्पेरिटी ही दी है।
এবার দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসা বিধ্বস্ত মণিপুরে গিয়ে মানুষের দুরাবস্থা দেখে আসার পরামর্শ দিয়েছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন, মণিপুরে হিংসা শুরু হওয়ার পর তিনি সেখানে তিনবার গিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এই যে পরিস্থিতি তার কোনো সংশোধন আজ পর্যন্ত হয়নি, আজও মণিপুর দুর্ভোগে রয়েছে। রাহুল গান্ধী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন হিংসা কবলিত এই রাজ্যে একবারের জন্য হলেও ঘুরে আসেন, তার কথায় মণিপুরে কিছুই বদলায়নি, ঘর জ্বলছে, নির্দোষ মানুষের জীবন বিপদের মুখে এবং হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।
I request the Prime Minister to take one day, two days of his time and just come and listen to the people of Manipur. It will comfort the people of Manipur and we are as the Congress party ready to support anything that would improve the situation here.
ওদিকে বিবাহ বিচ্ছেদের পর মুসলিম মহিলারা স্বামীর থেকে হোর পোস্ট চাইতে পারেন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টাইন জজ মাসি সহ বেঞ্চের তরফে জানানো হয়েছে, ফৌজদারি কার্যবিধির 125 অনুচ্ছেদের আওতায় মুসলিম মহিলারাও খোরপোষের দাবি জানাতে পারবেন। শাহবানু মামলার আওতায় স্ত্রীকে খোরপোষ দেওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি, যাকে তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তীকালীন খোরপোষ হিসাবে স্ত্রীকে 10,000 টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নিয়ে শুনানিতে মুসলিম মহিলাদের খোরপোশের অধিকারে আইনি সিলমোহর পড়ে গিয়েছে। আদালত জানিয়েছে, খোরপোশ কোনো দান বা খয়রাত নয়, প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার। অন্যদিকে আরেক মামলায় দেশের সব গৃহবধূদের পাশে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা এবং আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার। গৃহিণীদের মানে বাড়ির বউদের অর্থনৈতিক সুরক্ষা প্রতিষ্ঠায় ব্যাংকে স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট এবং ATM কার্ড ব্যবহারের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। বলেছেন, অনেক স্বামীরাই বুঝতে পারেন না যে তাদের স্ত্রী যারা গৃহবধূ তাদের ওপর মানসিক দিক থেকে কতটা নির্ভরশীল। সময় এসেছে ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা এবং আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার।
ये आज का जो जजमेंट है वो सिर्फ मुस्लिम महिलाओं के पक्ष में नहीं है, ये हर महिला, हर शादीशुदा महिला के अधिकारों के पक्ष में है। वो सब कुछ देखें, उनका हाउसहोल्ड कंट्रीब्यूशन भी देखें, ये बहुत ज़रूरी चीज़ है। तो आज ये जो जजमेंट आई है वो महिलाओं के हक के लिए, सिर्फ मुस्लिम महिलाएँ नहीं, सब महिलाओं के हक के लिए ये बहुत ही महत्वपूर्ण है।
এবার পশ্চিমবঙ্গের খবর। ছেলেমেয়ের পড়াশোনা বা যাতায়াত বা রান্নার গ্যাস বা বিদ্যুতের বিল কি নয়, অধিকাংশ বাঙালির এখন সব থেকে বেশি টাকা খরচ হচ্ছে চিকিৎসায়, তা সে শহর হোক বা গ্রাম। সম্প্রতি কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রণালয়ের পারিবারিক খরচ নিয়ে দেশ জুড়ে সমীক্ষার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই সমীক্ষা বলছে, গোটা দেশের মধ্যে চিকিৎসার পেছনে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের মানুষের মাথা পিছু খরচ সব থেকে বেশি। আর কোন রাজ্যের শহরের মানুষ চিকিৎসার পেছনে এত টাকা খরচ করতে হয় না। গ্রামাঞ্চলে একমাত্র কেরলে পশ্চিমবঙ্গের তুলনায় চিকিৎসার খরচ সবচেয়ে বেশি। তবে চিকিৎসার পেছনে খরচের পাশাপাশি খাবারের মধ্যেও বাঙালি কিন্তু সব থেকে বেশি টাকা খরচ করেন, রেস্তোরাঁ থেকে কেনা খাবার, প্যাকেটবন্দি খাবার এবং নানা রকম পানীয়র পেছনে। রাজ্যের শহরের মানুষ খাবার দাবারের পিছনে মাসে মাথাপিছু 1,000 টাকা খরচ করলে তার মধ্যে 250 টাকা খরচ করে রেস্তোরাঁর খাবারে, প্যাকেটবন্দি খাবার এবং চা কফি ঠান্ডা পানীয়তে। 189 টাকা খরচ করেন মাছ মাংস ডিম কিনতে, চাল ডাল গম কিনতে খরচ করেন 114 টাকা, শাকসবজি কিনতে খরচ হয় 108 টাকা, আর দুধ এবং দুধের তৈরি জিনিস কিনতে মাত্র 96 টাকা। বাকি সংসার খরচের মধ্যে থেকে সবচেয়ে বেশি টাকা ব্যয় হয় চিকিৎসার খরচে। এদিকে অগ্নিমূল্য বাজার মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে কড়া দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন 10 দিনের মধ্যে দাম কমাতে হবে, কিন্তু কিভাবে কমবে দাম সেই গাইডলাইন্সও তৈরি করে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোল্ড স্টোরেজে অতিরিক্ত আলু মজুত রাখা চলবে না, নাসিকের বদলে রাজ্যের চাষিদের কাছ থেকে কিনতে হবে পেঁয়াজ। রাজ্যের চাহিদা না মিটিয়ে ভিন দেশে পাঠানো যাবে না কোনো সবজি, প্রয়োজনে বর্ডারে চেকিং চলবে। পাশাপাশি নজরদারি চালাতে গিয়ে তোলাবাজি করলে অ্যাকশন নেওয়ারও হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্কফোর্সের সদস্যরা, নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মার্কেট গুলো সার্ভে করো, দেখবে লেক মার্কেটে একটা দাম তো কালীঘাট মার্কেটে আরেকটা দাম, হাতিবাজারে একটা দাম তো বড় বাজারে আরেকটা দাম, শিয়ালদা মার্কেটে একটা দাম তো যোগবাজারে আর একটা দাম, যে যাওয়ার মতো বাড়িয়ে যাচ্ছে। যেন এটা একটা মুনাফা করার খনি, মানুষ খাবে কি কেউ কোনো কিছু দেখে না। লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তখন কিন্তু রাস্তা আনতে হবে। উইদিন 10 ডেজ দামগুলো কমাতে হবে, কি করে করাবেন কি করে করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্কফোর্সকে দায়িত্ব দিচ্ছি।
আর বাস্তব হলো মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে গিয়ে রীতিমতো বিক্রেতাদের বিক্ষোভের মুখে পড়েছেন টাস্কফোর্সের সদস্যরা। কলকাতার বিখ্যাত শ্যামবাজার, মানিকতলা, VIP মার্কেটে গিয়ে তারা ক্ষোভের মুখে পড়েছেন। অবস্থা এমন, টাস্কফোর্সের সদস্যরা মেনে নিচ্ছেন কলকাতার শ্যামবাজারে জিনিসের দাম সবার চাইতে বেশি এবং এই অত্যধিক দাম বৃদ্ধির কোন ব্যাখ্যা নেই তাদের কাছে।
30-34 টাকা ভেন্ডিটা এখানে বেচছে 60 টাকা 65 টাকা, প্রায় 80% 90% মার্জিন করে বেচছে। এরা তো, এদের তো কোনো ভাড়া নেই, এদের ট্রেড লাইসেন্স নেই, এদের কিছুই নেই, ফুটের ওপর বসে আছে, সুবিধা নিচ্ছে, সরকারের সুবিধা নিচ্ছে মানুষের, আর মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। এইটা আমরা বলে যাচ্ছি যে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আগামী দিনে বিপদ।
আর শেষ খবর, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সক্রিয় কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া 50 বছর বয়সী ডাক্তার বিজয়া কুমারকে কিডনি পাচার চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাক্তার বিজয়া কুমার দিল্লির উপকণ্ঠে অবস্থিত নয়ডা উপশহরের যথার্থ নামের একটি হাসপাতালে অন্তত 15 থেকে 16 জনের কিডনির অপারেশন করেছেন। অপারেশনগুলো মূলত বাংলাদেশের দরিদ্র নাগরিকদের কিডনি অপারেশনের জন্যই করা হয়েছে। এই অপারেশনগুলো 2021 থেকে 2023 সালের মধ্যে করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাচার চক্র দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে দিল্লির আশপাশের হাসপাতালে নিয়ে আসত। সেখানে চক্রের সঙ্গে জড়িত চিকিৎসকরা তাদের কিডনি অপারেশন করতেন বা কিডনি অপসারণ করতেন। ডাক্তার বিজয়া কুমার যে চক্রটির সঙ্গে যুক্ত ছিলেন, সেই চক্রের অধিকাংশ সদস্যই বাংলাদেশের নাগরিক। গত মাসে দিল্লি পুলিশ এই চক্রের 3 জন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশের মতোই ভারতেও অর্থের বিনিময়ে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। তবে স্বেচ্ছায় অঙ্গদানের ক্ষেত্রে আইনগত অনুমতি রয়েছে। কিন্তু এই কিডনি পাচার চক্রটি ভুয়ো নথি তৈরি করে সেই নথি বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়ে অপারেশন পরিচালনা করত। পুলিশ এসব ভুয়ো নথি উদ্ধারও করেছে।
এতক্ষণ আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পরিবেশন করলেন ভারতের সাম্প্রতিক খবরগুলো।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।